রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখা সহ ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে ওয়াইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। সম্মেলন ঠিক কতটা সফল হলো, ঢাকা ঘোষণায় কি কি রয়েছে, রোহিঙ্গা ইস্যুতে যেসব পদক্ষেপের কথা তারা বলেছেন তা কতটা বাস্তবসম্মত, এবং তাদের এই পদক্ষেপ ঠিক আন্তর্জাতিক পর্যায়ে কতটা প্রভাব ফেলবে, সেসব নিয়েই আমাদের আজকের আলোচনা। এবং সেক্ষেত্রে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, একজন হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমিনা মহসিন, এবং আরেকজন হচ্ছেন দ্য টেলিগ্রাফের দিল্লি ব্যুরো প্রধান জয়ন্ত রায় চৌধুরী। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্যে। জি, আমি শুরুতেই ডক্টর আমিনা মহসিন আপনার কাছে যেতে চাই। যেমনটা বলছিলাম যে আপনার দৃষ্টিতে ওয়াইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন ঠিক কতটা সফল হলো?
দেখুন, এখানে আমাদেরকে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। আপনি যদি সফল বলতে আমাকে প্রশ্নটা করছেন যে রোহিঙ্গা সমস্যার সমাধানে, তাহলে এক ধরনের উত্তর আসবে। আর যদি এমনি আপনি মানে এটা তাৎপর্যটা কি সেটা যদি থাকে, তাহলে আরেক ধরনের উত্তর আসবে।
দুটোই যদি আপনি আমাদেরকে দেন। জি, শুরুতে আমরা আপনার কাছ থেকে দুটোর তাৎপর্য জানতে চাই। প্রথমটা হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে ঠিক কতটা সফল হলো, এবং সামগ্রিক সম্মেলনের তাৎপর্য, দুটোই আপনার কাছ থেকে একটু শুনতে চাই, তারপর আমরা ভাগে ভাগে আলোচনায় নিশ্চয়ই যাব।
ধন্যবাদ। দেখুন, ওআইসির মানে নিজের একটা মানে যেটা আমরা বলি না, প্রতীকী এক ধরনের ভ্যালু আছে। এটা মানে এখন একমাত্র মুসলিম যে জনগোষ্ঠী আছে, যে দেশগুলো আছে, তাদের এক ধরনের আমরা ধরে নিই যে তাদেরকে প্রতিনিধিত্ব করছে। এবং আজকের বিশ্বে আমি কেন বলছি তাৎপর্যের কথা, কারণ ধরেন এইবারের যে কনফারেন্সটা হয়েছিল, সেটা থিমই ছিল কিভাবে ইসলামী মূল্যবোধগুলোর মাধ্যমে বিশ্বের শান্তি, এবং যেটাকে আমরা বলি টেকসই শান্তি এবং টেকসই উন্নয়ন আনা যেতে পারে, এসডিজি গোলস গুলোর মধ্যে কিভাবে আমরা ইসলামিক ভ্যালিউস গুলোকে আনতে পারি। সেই জায়গাটা থেকে আমার মনে হয় প্রচন্ড ভাবে একটা রেলিভেন্স থেকে যায়, কারণ আজকে বিশ্বে যখন আমরা দেখছি এই যে আমরা জঙ্গিবাদ যে জিনিসটা মোকাবেলা করছি, এবং বারবার সেটার সাথে ধর্মের নাম ব্যবহার করা হচ্ছে, এবং মুসলিম বিশ্ব এক ধরনের একটা বেকায়দার সিচুয়েশনে পড়ে গেছে, এবং এইটা যে ইসলামের শিক্ষা না, এবং ইসলাম মানে যে শান্তি, সেই ভ্যালিউস গুলোকে সেই মূল্যবোধ গুলোকে সামনে তুলে ধরার এটা একটা প্রয়াস ছিল। এবং বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী যখন ওনার বক্তব্য দিয়েছেন, সেখানে এই কথাগুলো উনি খুব জোরদার ভাবে বলেছেন। তো আমরা যখন ধরেন ভায়োলেন্ট এক্সট্রিমিজম বা জঙ্গিবাদকে আমরা যখন মোকাবেলা করার কথা বলছি, তখন কিন্তু আমরা বারবার বলছি আমাদের একটা পালসার ন্যারেটিভের প্রয়োজন আছে এই জঙ্গিবাদটাকে মোকাবেলা করার জন্য। আমার মনে হয় যে এই যে ইসলামের যে আসল শিক্ষাটা, সেটাকে যদি নিয়ে আসা যায় সামনে, তাহলে সেটা মানে সেটাকে মোকাবেলা করা সম্ভব। দ্বিতীয় লেভেলে আমি মনে করি যে মুসলিম বিশ্বে যে এত বিভাজন, শিয়া সুন্নি, তারপরে আমরা সিরিয়াতে যা দেখতে পাচ্ছি, ইরানের যা দেখতে পাচ্ছি, ইরান সৌদি আরব, পুরো যে মধ্যপ্রাচ্যে যে সমস্যাগুলো আছে, এটলিস্ট একটা প্ল্যাটফর্মে এসে তার এই সকল দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যখন একসাথে বসে কথা বলে, তখন কিছুটা হলেও আইস ব্রেকিং হয় এবং এক ধরনের একটা বার্তা যায় পৃথিবীর কাছে যে আমাদের মধ্যে যে এক মানে আমি বলছি না যে আমাদের ইউনিট সমস্ত সমস্যা সমাধান হয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখছি ঢাকা ঘোষণা ভেতরে যেরকম খুব শক্তভাবে প্যালেস্টাইন ইস্যুটা সামনে এসেছে, এবং বলা হয়েছে যে জেরুজালেম মানে ইসরায়েলের রাজধানী হতে পারে না, সেই ডিক্লারেশনটা খুব স্ট্রংলি এসেছে, এবং প্যালেস্টিনিয়ানদের অধিকারের ইস্যুগুলো এসেছে, সাথে রোহিঙ্গা ইস্যুটা তো অবশ্যই এসেছে, এবং সেখানে এখানে বলা হয়েছে যে সেটা এথনিক ক্লিনজিং, এবং একটা আমরা দেখছি অস্থায়ী কমিটিও গঠন করা হয়েছে এই রোহিঙ্গা সমস্যাটা কিভাবে সমাধান করা যেতে পারে এবং মোকাবেলা করা যেতে পারে, এবং বিভিন্ন যে দেশ আছে তারা তাদের সাপোর্টের কথা বলেছে, সুদানের যিনি প্রতিনিধি ছিলেন উনি বলেছেন যে যেই বাচ্চারা এতিম হয়ে গেছে তাদের জন্য স্পেশাল ফান্ড তৈরি করার কথা। এবং এখানে উল্লেখযোগ্য যে ক্যানাডার স্পেশাল এনভয় বব রে উনিও কিন্তু ছিলেন, উনি অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার কথা বলেছেন। তো এই সমস্ত ইয়েতে তো মানে জিনিসটা মানে আমরা সামনে তুলে ধরতে পেরেছি এবং মুসলিম বিশ্বের কাছে যে মায়ানমারের যে সমস্যাটা সেটা খুব
জানবো পরে। যেটি এবারের সম্মেলনে উঠে এসছে যে যেসব দেশে অনেক সংখ্যক মুসলিম নাগরিক রয়েছে তাদেরকে যদি ওয়াইসির পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো যায় সেই একটি প্রস্তাব উঠেছে এবং সেই বিষয়ে নিশ্চয়ই আপনার কাছ থেকে বিস্তারিত জানবো। তার আগে শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার মূল্যায়ন কি, দুদিনের এই সম্মেলনকে আপনি কিভাবে দেখছেন?
দেখুন, যে ওআইসি মিটিং হয়েছে এবং কিছু প্রস্তাব পাশ হয়েছে এটা একটা বিরাট বড় নিজের মধ্যে একটা বলতে হবে যে এটা বড় উপাদান। কারণ যেমনি আগে মাননীয় প্রফেসর মহোদয় যেরকম ভাবে বললেন, ওআইসির মেইন প্রবলেম রয়ে গেছে যে তার তিনটে শীর্ষ নেতৃত্ব দাঁড়িয়ে উঠেছে। একদিক দিয়ে সৌদি আরেবিয়া, কারণ সে সুন্নি সাউথ যত দেশ আছে মুসলমান দেশ আছে তাদের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে, অন্যদিকে ইরান যে শিয়া দেশগুলোর নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে, এবং অন্যদিকে পলিটিক্যাল ইসলামের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে এসছে পাকিস্তান এবং এখন তুর্কি। তো এই যে তিনটে পোল, এই তিনটে পোলের মধ্যে তারা কোন রকমের ম্যানুভার করে বাকি দেশরা যারা বলবো যে ওআইসির নর্মাল মেম্বার্স তারা যে ম্যানুভার করে কিছু রেজলিউশন পাশ করাতে পেরেছে এটা এটা নিজের মধ্যে একটা বড় জিনিস। প্যালেস্টিনা রেজলিউশন হোক কি রোহিঙ্গা রেজলিউশন হোক কি জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করা বা তাদের কি করে শান্তির দিকে নিয়ে যাওয়া যায় সেইগুলো একটা বড় রেজলিউশন এবং সেটা একটা বলবো বড় উপাদান। ওআইসি এখনো অ্যালাইভ অ্যান্ড কিকিং সেটা একটা বড় জিনিস। কিন্তু হ্যাঁ, নিশ্চয়ই ওআইসি উইল হ্যাভ টু লিভ আপ উইথ দ্য টাইমস, চেঞ্জ উইথ দ্য টাইমস। কারণ সবচেয়ে বড় প্রবলেম যেটা ওআইসির পরের দিকে হবে সেটা হচ্ছে যে এশিয়ায় যারা ইসলামী পন্থী যারা নাগরিক আছেন, এশিয়া যারা লোক আছেন তাদের সংখ্যা কিন্তু বেশি। সেই জিনিসটার কিন্তু রিফ্লেকশন এখন ওআইসিতে সেরকমভাবে দেখা যায় না। আপনি যদি ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতবর্ষের মুসলিম যারা নাগরিক আছেন তাদের সংখ্যা যদি জুড়ে দেন তাহলে সেটা কিন্তু অবভিয়াসলি উইল কাউন্টারওয়েট অর ওভারওয়েট এভরিবডি এলস। এটার একটা রিফ্লেকশন একসময় আসবে এবং সেটা অবভিয়াসলি যে কোনো গ্রুপিং এর মধ্যে সেই রকম একটা নতুন হয়তো কিছু দেখা যাবে।
জি, আমরা যারা আমাদের শ্রোতা এবং দর্শক রয়েছেন তাদেরকে জানিয়ে দিই, আপনারা চাইলে আমাদের এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন, প্রশ্ন মন্তব্য করতে পারেন। সেক্ষেত্রে ফোন নাম্বারটি আবার একবার জানিয়ে দিই, 202-619-3062। যেতে চাই আমেনা মহসিন আপনার কাছে, এবং আপনার কাছ থেকে শুরু করার আগে শ্রোতা আপনাদেরকে একটু জানিয়ে দেয়, আমাদের বাদবাকি সময়টা আমরা মূলত পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব। রোহিঙ্গা ইস্যুতে ওআইসি কতটা কি করতে পারে সে একটি বিষয়, এবং আমরা এবার দেখেছি সম্মেলনে যেমনটা আমরা জানি সৌদি এবং ইরান এদের মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছে না এবং সেই বিষয়টি এবারের সম্মেলনেও লক্ষ্য করা গেছে। আরেকটি হচ্ছে জঙ্গিবাদ ইস্যু, এবং ভারত এবং চীনের মতো দেশ যেখানে সংখ্যায় অনেক পরিমাণ মুসলিম নাগরিক রয়েছেন কিন্তু তারা আসলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নয় তাদের পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো যায় কি না এটি, এবং সবশেষ যে বিষয়টি নিয়ে একটু সংক্ষেপ আলোচনা করব সেটি হচ্ছে ওআইসির সংস্কারের কথাটিও এবার উঠে এসছে। এই পাঁচটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, এবং এরই মধ্যে অনেক শ্রোতা আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর আমিনা মহসিন, আপনার অনুমতি নিয়ে একজন শ্রোতার সঙ্গে কথা বলে আবার আপনার কাছে ফিরছি। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে যদি প্রশ্ন অথবা মন্তব্যটি করেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কি বলছেন?
আমি বাংলাদেশের গাজীপুর থেকে মাসুদুল্লাহ মাজেদ, আপনাদের শুভেচ্ছা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে।
জি, আপনাকে শুভেচ্ছা,
আমেরিকা কর্তৃপক্ষকে শুভেচ্ছা,
ধন্যবাদ।
আমার প্রশ্নটা হলো, আমরা সম্প্রতি দেখেছি যে ওআইসি সম্মেলনে আসছিল বেশ কিছু দেশের মন্ত্রী মিনিস্টার, তারা চারটি ভাগে ওখানে ওই রোহিঙ্গায় পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য গিয়েছিল। আমাদের প্রশ্নটা হলো, আমার প্রশ্নটা হলো যে আসলে যে দেখলো পর্যবেক্ষণ করলো, সর্বশেষ ফলশ্রুতিটা কি হবে? আসলে কি আদৌ সম্ভব কিনা তাদের এই চাপের মুখে তারা এইসব রোহিঙ্গাদেরকে তাদের পুনর্বাসন করতে পারবো কিনা তাদের দেশে, নাকি আমাদের দেশে বোঝা হয়ে এরা থাকবে?
জি, আমরা আপনার প্রশ্নটি পেয়েছি। জি মাজিদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা জানার চেষ্টা করছি। ডক্টর আমিনা মহসিন, যেমন শ্রোতা বললেন, একই সঙ্গে আরেকটু জানিয়ে দিই শ্রোতা, ওআইসির পক্ষ থেকে বলা হয়েছে রোহিঙ্গা গণহত্যার যারা জড়িত রয়েছে তাদেরকে অবশ্যই বিচার হওয়া উচিত, তাদের এরকম একটি মন্তব্য এসছে, এবং ওআইসির পক্ষ থেকে একটি অ্যাডহক মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে আসলে ওআইসি এই রোহিঙ্গা সমস্যা সমাধানে কতটা কি করতে পারবে ডক্টর আমিনা মহসিন?
সেই প্রশ্নটা খুবই মানে বাংলাদেশে এখন সবার মানে সাধারণ মানুষের মুখে মুখে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক ডেলিগেশন আসছে, তারা এখানে হয় কক্সবাজার যাচ্ছেন কিংবা ঢাকায় বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে, আবার ফেরত চলে যাচ্ছেন, কিন্তু ঠিক আমরা কোনো সেই ধরনের কার্যকর কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমরা শুনে আসছি যে এটা আমাদেরকে সহায়তা করা হবে। এখন বাংলাদেশের যেটা প্রয়োজন সেটা হলো একটা সমাধান, সেখানে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই সমস্যাটা যেহেতু ভীষণ জটিল, এবং মায়ানমারের যে পজিশনটা সেই জায়গাটাই যদি নাড়া না দেওয়া যায় তাহলে কিন্তু এটা খুব শীঘ্রই বা দ্রুত যে কোনো সমাধান আমরা দেখতে পাবো তা না, তা সম্ভব না। তো ওআইসি যেটা করতে পারে, যেহেতু ওআইসি রাষ্ট্রগুলোর সাথে মানে এখানে ধরেন 57 কান্ট্রিজ আর ইনভলভ না, তো এখানে যারা এসেছে তাদের তো বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক আছে, ভারতের সাথে তো অনেক ভালো সম্পর্ক আছে অনেক দেশের, আর চীনের সাথেও আছে, এবং সেই দেশগুলোকে যদি তারা ইনফ্লুয়েন্স করতে পারে সেখানে, আমার মনে হয় বিশেষ করে চীনের চীন এবং চীনের চীনেও নিজে একটা বড় মুসলিম জনগোষ্ঠী আছে, তো সেই জায়গাগুলোতে মানে এখন তো ধরেন মায়ানমার যেরকম একটা পজিশনে আছে, মানে কিছু রাষ্ট্র ছাড়া মনে হয় না যে তারা অন্য কারো কথার খুব একটা তোয়াক্কা করে, তো এবং কোন যেটা আমরা বলি নিয়মতান্ত্রিক বা কনভেনশনাল ডিপ্লোম্যাসি সেটার মধ্যে দিয়েও তারা কিন্তু খুব একটা আসছে না, তো ওদেরকে কিভাবে এঙ্গেজ করা যায় সেটা খুবই ইম্পর্টেন্ট। এবং যেটা আপনি নিজেও বললেন আপনার বক্তব্যে যে জবাবদিহিতার কথা বলা হচ্ছে, এবং এটা খুব জোর দিয়ে কিন্তু বলা হয়েছে যে এই একটা অ্যাকাউন্টেবিলিটি তাদের তাদেরকে মুখোমুখি হতে হবে, অ্যাকাউন্টেবল হতে হবে, এবং এখানে একটা জেনোসাইড হচ্ছে, এখানে তারা এথনিক ক্লেন্সিং শব্দটা ব্যবহার করেছে, আমরা এটাকে যেন আমি ব্যক্তিগতভাবে এবং অনেকেই বাংলাদেশে এটাকে আমরা যদি দেখি আপনি জেনোসাইডের যে সংজ্ঞা আছে প্রতিটা ক্রাইটেরিয়াতেই এটা কিন্তু একটা জেনোসাইড, তো এইটা তো অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা এই যে সোচ্চার হচ্ছে বিশ্ব জনমত, এবং সেখানে যে ওআইসি একটা জোরালো ভূমিকা অবশ্যই রাখতে পারে, এবং জাতিসংঘেও তারা একটা ভূমিকা তাদের আছে, আমরা এবং তারা যেহেতু সিকিউরিটি কাউন্সিলও মুসলিম দেশের একটা প্রতিনিধিত্ব থাকে, সেখানে আমার মনে হয় যে তারা একটা প্রভাব মানে প্রভাবিত করতে পারে জিনিসটা।
জি জয়ন্ত রায় চৌধুরী, আপনার কাছে যাব, তার আগে একটু বলে দিতে চাই, অনেক বিশ্লেষক মনে করেন যে যত ধরনের দ্বিপাক্ষিক বৈঠকই হোক না কেন, মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে যত ধরনের আন্তর্জাতিক চাপের কথা বলাই হোক না কেন, ভারত এবং চীন যতক্ষণ না খুব দৃঢ়ভাবে চাইছে এই সমস্যার সমাধান হোক ততক্ষণ পর্যন্ত কিছু হবে বলে মনে করেন না অনেকেই, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জাতিসংঘে কয়েকবারই প্রস্তাব আনার চেষ্টা করা হয়েছে, ভারত বিরত থেকেছে, চীন বিপক্ষে ভোট দিয়েছে, সব মিলিয়ে এই বিষয়টিকে মাথায় রেখে আপনি ওআইসি সম্মেলন এবং রোহিঙ্গা সমস্যার বিষয়ে যদি আপনার বিশ্লেষণটা দেন।
দেখুন, এটা দুদিকের দুটো একটা বলতে পারবো যে দুটো দিক আছে। প্রথমত হচ্ছে যে বার্মার উপরে বা মিয়ানমারের উপরে কাদের প্রভাব আছে, সবচেয়ে বেশি প্রভাব নিশ্চয়ই চীনের আছে, কারণ চীনের থেকে তারা অস্ত্র কেনে, চীনের সঙ্গে তারা সবচেয়ে বেশি ব্যবসা করে, বিষয় এবং চীনের থেকে চীনের একটা পাইপলাইন এবং একটা বড় রাস্তা বারবার মধ্যে দিয়ে যাচ্ছে আরাকান প্রভিন্সের মধ্যে দিয়ে, যেখানে রোহিঙ্গারা থাকতেন তার মধ্যে আছে। ভারতবর্ষর ট্র্যাকশন বার্মার সঙ্গে অনেক কম আছে, একদম নেই তা নয়। জঙ্গিবাদের ব্যাপারে ভারতবর্ষ বার্মার সঙ্গে কোঅপারেট করেছে, মিয়ানমারের সঙ্গে একটা পোর্ট বানাবার কথা চলছে, এখনো সে পোর্টটা সম্পূর্ণরূপে তৈরি হয়নি। সেখান থেকে একটা নদীপথের রাস্তা ভারতের নর্থ ইস্টে যাবার কথা, সেটাও সম্পূর্ণ রকম এখনো পুরো হয়নি। ভারতের ট্র্যাকশন কতটা বলা মুশকিল, কারণ ভারত সেখানে যাচক, ভারত চায় যে বার্মা তাকে সাহায্য করে। বার্মার থেকে ভারত কিছু, ভারতের থেকে বার্মা খুব বেশি পায় না, তবে হ্যাঁ নিশ্চয়ই কিছু প্রভাব ভারতের আছে এবং সেই প্রভাবটা ভারত খাটাবার চেষ্টাও করেছে। আমার মনে হয় অনেকবার ট্র্যাক টু এবং ট্র্যাক ওয়ান ডিপ্লোমাসি ভারতবর্ষ যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে এবং আরো করে যাবে। আমার ধারণা যে বাংলাদেশের ইলেকশনের আগে ভারতবর্ষ আর একবার একটা জোরালো চেষ্টা করবে বার্মাকে প্রভাবিত করার জন্য। কিন্তু তৃতীয় শক্তি যেটা বাংলাদেশ, যেটা মিয়ানমারকে প্রভাবিত করতে পারে, সেটা হচ্ছে আসিয়ান। আসিয়ানের মধ্যে ওআইসির কিছু সদস্য নিশ্চয়ই আছে, কিন্তু তারা ওআইসিতে খুব একটা সক্রিয় নয়। তারা সত্যি কথা বলতে নিজেদের আসিয়ান দেশ হিসেবে মনে করে, তারা নিজেদের একটা গালফ সেন্ট্রিক, একটা আরব সেন্ট্রিক একটা গ্রুপিং এর উপরে খুব একটা তারা নির্ভর বা খুব একটা ভরসা করে না। যদিও ব্রুনাই দারেসালাম কিছুটা সাউদি আরেবিয়ার পয়সা পাওয়ার জন্যই হয়তো যে কোনো কারণের জন্য হোক ইসলামিস্ট একটা স্ট্যান্স নিয়েছিল, কিন্তু এখন তারা চায়নার বেশি কাছে ওআইসির অন্য কোনো দেশের থেকে তুলনায়। মালয়েশিয়া কোনোদিনও নিজেকে সম্পূর্ণরূপে ওআইসির সদস্য যদিও ছিল, কিন্তু তারা মোর আসিয়ান দেন ওআইসি। তৃতীয় দিকটা যদি দেখতে চান, সেটা হচ্ছে ওআইসি কতটা সিরিয়াস অ্যাবাউট রোহিঙ্গিয়া। ওআইসির সবচেয়ে বড় যেটা, যেটা ওআইসি নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত থাকে সবসময়, সেটা হচ্ছে প্যালেস্টিনিয়ান ইস্যু, ইসরায়েল প্যালেস্টিনিয়ান ইস্যু। রোহিঙ্গিয়া নিয়ে বাংলাদেশ চেয়েছে এবং দের ইজ সিম্পাথি ফর দ্য রোহিঙ্গিয়া ইস্যু, সো ওনারা একটা পাশ করেছেন রেজুলেশন, কিন্তু সেটা কতটা ফলো আপ করবে সাউদি আরেবিয়া বা ইরান বা পাকিস্তান, কারণ চায়নার যদি ওআইসির মধ্যে কোনো সত্যি করে নিকটতম দেশ থাকে সেটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে কিন্তু চায়নারও যথেষ্ট ট্র্যাকশন আছে, কারণ চায়না একটা সিপিইসি তৈরি করছে পাকিস্তানের মধ্য দিয়ে ওয়াদার পোর্ট অব্দি, এবং পাকিস্তানেরও ট্র্যাকশন আছে কারণ পাকিস্তান ইজ এ ক্লায়েন্ট স্টেট ফর চায়না। কিন্তু পাকিস্তান কি রোহিঙ্গা ইস্যু নিয়ে চায়নার সঙ্গে কথা বলবে আমার ধারণা নয়। ইরান বা সৌদি আরেবিয়া কি চায়নার সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলবে আমার ধারণা নয়। তারা প্যালেস্টিন নিয়ে বেশি চিন্তিত, তারা রোহিঙ্গাটা তাদের কাছে একটা সেকেন্ডারি ইস্যু। সেখানে সত্যি কথা বলতে বাংলাদেশি ডিপ্লোম্যাসি ঠিক করছে, বাংলাদেশের ডিপ্লোম্যাটরা এটাকে নিয়ে সারা পৃথিবীতে একটা আলোড়ন করার চেষ্টা করছে, সেটা উচিত। শেখ হাসিনার সরকার আরো, আমি যতটুকু জানি, শেখ হাসিনার সরকার চীনের সঙ্গে কথা বলছে, ভারতের সঙ্গে কথা বলছে, এবং যারা মিয়ানমারের যারা নেবারিং স্টেট অর্থাৎ থাইল্যান্ড মালয়েশিয়া ইত্যাদি তাদের সঙ্গে কথা বলছে। আমার মনে হয় সেটা বেশি সক্রিয়। ওআইসিটা মোর ফর বলবো যে ক্রিয়েটিং এ গ্লোবাল অ্যাওয়ারনেস অফ দ্য ইস্যু অ্যান্ড গেটিং দ্য গ্লোবাল ওয়ার্ল্ড ওপিনিয়ন ইন ইয়ার ফেভার, এটা ইম্পর্টেন্ট। কারণ যদি আপনার মনে থাকে একাত্তরের যুদ্ধের আগে কিন্তু মিসেস ইন্দিরা গান্ধী একই কাজ করেছিলেন, প্রত্যেকটি দেশে প্রত্যেকটি প্র্যাকটিক্যালি প্রত্যেকটা ক্যাপিটালে নিজের মন্ত্রীদের পাঠিয়েছিলেন, এমপিদের পাঠিয়েছিলেন ক্যানভাস করার জন্য, বলার জন্য, বোঝাবার জন্য যে এটা একটা নীতিগত যুদ্ধ, এই যুদ্ধ আমাদের সাথে যদি আপনারা সাথ না দেন তাহলে আপনারা হিউম্যানিজমের বিরোধিতা করছেন। তো সেখানটা সেই সে কাজটা অনেকটা শেখ হাসিনা করছেন রোহিঙ্গাদের জন্য। উনি যুদ্ধ না করেও একরকমের উনি একটা বিরাট একটা মোবিলাইজেশন ক্যাম্পেইন করছেন, এবং ওআইসিতে যা বাংলাদেশি ডিপ্লোম্যাটরা করেছে দ্যাট ইজ পার্ট অফ দ্যাট ক্যাম্পেইন। আমার মনে হয় তারা খুবই সক্রিয় হয়েছে এবং সাফল্য পেয়েছে অনেকটা, কিন্তু টু ক্যারি ইট ফরওয়ার্ড ইট হ্যাজ টু বি দ্য নেবার্স, ইট হ্যাজ টু বি আসিয়ান, ইট হ্যাজ টু বি চায়না, ইয়েস টু সার্টেন এক্সটেন্ট ভারতবর্ষ, কিন্তু যেটা আমি বললাম ট্র্যাকশন বাংলার উপরে সবচেয়ে বেশি চায়নার।
জি, আমরা আবারও আপনাদের দুজনের কাছে ফিরবো, তার আগে আমাদের সঙ্গে অনেক শ্রোতা রয়েছেন লাইনে, আমরা তাদের কাছ থেকে একটু শুনে আসি তাদের প্রশ্ন অথবা মন্তব্য যদি থাকে। রিয়াজুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? রিয়াজুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো রিয়াজুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন? খুব সম্ভবত রিয়াজুল ইসলাম আমাদেরকে শুনতে পাচ্ছেন না। জি রিয়াজুল ইসলাম, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বা মন্তব্যটা যদি করেন আমাদের।
আমাদের আমার প্রশ্নটা ছিল যে আসলে রোহিঙ্গা ইস্যুটা তো পররাষ্ট্রনীতি সমিতি দিয়ে দেখা, এটা যে আমাদের মানে সামরিক দিক দিয়ে চাপ প্রয়োগ করা হয় অথবা সলিউশন আসবে, এই দিকে ওআইসি কি বলে আমাদের?
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ডক্টর আমেনা মহসিন আপনার কাছ থেকে জানতে চাই, শ্রোতা যেমনটা বলছিলেন যদি সামরিক শক্তি প্রয়োগ করে তাহলে কি হবে, ওয়াইসি কি বলে, আপনার মন্তব্য। বাংলাদেশ যদি সামরিক শক্তি প্রয়োগ করে অথবা ওয়াইসি ভুক্ত দেশগুলো যদি সামরিক শক্তি প্রয়োগ করে তাহলে কি কোনো কিছু সম্ভব কিনা, এমন একটা বিষয় উনি জানতে চেয়েছে।
না দেখুন, এটা কিন্তু একেবারেই অপশন না। এই সামরিক শক্তিটা যদি প্রয়োগ করার ব্যাপারটা বিবেচনায় আসতো তাহলে আমরা দেখেছি যে একসময় বাংলাদেশের আকাশ সীমা কিন্তু লঙ্ঘিত হয়েছে। আমরা আটমোস্ট রিস্ট্রেইন্ট যেটা বলে সেটাই আমরা প্রয়োগ করেছি এবং কয়েকবারই কিন্তু বর্ডারে একদম অ্যালার্ট পজিশনে মায়ানমারের সেনাবাহিনী এসেছে, কিন্তু বাংলাদেশ কখনই এটাতে রেসপন্ড করেনি। বাংলাদেশ তার মতো করে যেটা কূটনৈতিক সম্পর্ক সেটাই চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং সামরিক শক্তি এখানে প্রয়োগ করে এটা সমাধান কোনোভাবেই সম্ভব না। এটা বাংলাদেশ ভালো করে উপলব্ধি করে এটা একটা রাজনৈতিক সমস্যা, এটা রাজনৈতিক সমস্যা কারণ মায়ানমার যেহেতু ওদেরকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করেছে এবং তাদেরকে বিতাড়িত করেছে, তো এটা তো সামরিক কোনো অভিযানের মাধ্যমে আমরা মায়ানমারকে ফোর্স করতে পারবো না যে তাদের কনস্টিটিউশন চেঞ্জ করা, এবং বাংলাদেশ সে ধরনের নীতিতে বিশ্বাসও করে না। এটা বাংলাদেশের কাছে কোনো অপশনই না। তো আমি এটা নিয়ে আমার মনে হয় না যে
জি, আমরা আপনার উত্তর পেয়েছি এবং নিশ্চয়ই রিয়াজুল ইসলাম আপনিও উত্তর পেয়েছেন। আমাদের সঙ্গে আরো একজন শ্রোতা টেলিফোন লাইনে রয়েছেন, নিমায় রয়। আপনি শুনতে পাচ্ছেন নিমায় রয়? নিমায় রয় শুনতে পাচ্ছেন? খুব সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা শ্রোতা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি আবার চেষ্টা করেন নিশ্চয়ই পাওয়া যাবে, এবং সেক্ষেত্রে ফোন নাম্বারটি হচ্ছে 202-619-3062। আমরা আবারও একটু ডক্টর আমেনা মহসিন আপনার কাছে যেতে চাই এবং এই বিষয়টি নিয়ে আমরা মূলত দুটো বিষয় এবার আলোচনা করতে চাই। একটি হচ্ছে ওয়াইসিতে জঙ্গিবাদ বিষয় কি হলো এবং সৌদি আরব এবং ইরান সম্পর্ক। আমরা দেখেছি এবারের সম্মেলনের শুরুর দিনেই এজেন্ডা নির্ধারণের বিষয়ে যখন আলোচনা চলছিল তখন ইরানের প্রতিনিধি বেশ কিছু আপত্তি তুলে ধরেছে। সৌদি আরবের যে প্রতিনিধি ছিলেন তিনি তার মতো করে আলোচনা চালিয়ে গেছে এবং সব মিলিয়ে ওয়াইসির সম্মেলনে সৌদি আরব এবং ইরান সম্পর্কটি যে ভালো না সেটি বেশ স্পষ্ট হয়ে উঠেছে। একই সঙ্গে আমরা বরাবরই শুনি যারা আন্তর্জাতিক বিশ্লেষক রয়েছেন জঙ্গিবাদ বিষয়ে, তারা বলেন যে সৌদি আরব এবং ইরানের দ্বন্দ্বটা একটা বড় সমস্যা, তাদের পৃষ্ঠপোষকতা একটি অভিযোগ, সব মিলিয়ে ওয়াইসি সম্মেলন সৌদি ইরান সম্পর্ক এবং জঙ্গিবাদ আসলে কি কোনো আশার আলো দেখতে পাচ্ছেন ডক্টর আমেনা মহসিন?
দেখুন, সৌদি আরব এবং ইরানে যে দ্বন্দ্বটা সেটা খুবই একটা মৌলিক জায়গায় আছে, তাই না? মৌলিক ব্যাপারটা হলো এটা এখানে আদর্শিক কিছু দ্বন্দ্ব আছে, সেক্টেরিয়ান দ্বন্দ্ব আছে, শিয়া সুন্নি যে দ্বন্দ্বটা সেটা আছে, সেটা আদর্শিক ব্যাপার আছে। এখানে তাদের একটা ভূ রাজনৈতিক যে দ্বন্দ্ব সেটাও আছে, সে অঞ্চলে আধিপত্যর ব্যাপারটা আছে এবং ইরান খুব সরাসরি কিন্তু চ্যালেঞ্জ করছে সৌদি আরবের যেখানে প্রাধান্য সেটাকে নিয়ে, এবং আমরা দেখছি সেইটাকে আবার সৌদি আরবও সেটাকে চ্যালেঞ্জ করছে। তো এইটা তো আমরা আশা করি না যে ওআইসি সম্মেলনে সেটা সমাধান হয়ে যাবে, কিন্তু হোয়াট ইজ সিগনিফিকেন্ট অর ইম্পর্টেন্ট, দেখুন পৃথিবীতে বিভিন্ন দেশে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আছে এবং এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে সমস্যাগুলো আছে এটার পিছনে কিন্তু মানে বিশ্বের যে বড় শক্তিগুলো আছে তাদেরও এক ধরনের একটা ইন্ধন আছে। তো এই সমস্ত এবং ইসরায়েল এই সিরিয়ান ক্রাইসিস সবকিছুকে নিয়েই কিন্তু এই পুরো মধ্যপ্রাচ্যের জায়গাটা মানে চলছে বা সেখানে রাজনীতি চলছে, সেখানে ওআইসি তো এটা এজেন্ডা বা ম্যান্ডেট ছিল না যে তাদের সমস্যাটা সমাধান করা, এবং সেখানেই আমার মনে হয় আপনি যেটা একটা ইস্যু রেজ করেছিলেন আপনি যখন প্রথমে আপনি বক্তব্য দিচ্ছিলেন যে ওআইসি কে, যার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ওআইসির একটা রিফর্মের সময় এসেছে, এখানে আমরা কিভাবে এটাকে আরো কার্যকর করতে পারি সেটার সময় এসেছে। তো আমার মনে হয় সেই দিকে হয়তো ওআইসি তাদের মানে কনফ্লিক্ট রেজলিউশন মেকানিজম গুলো কতটা শক্ত করতে পারে, শক্তিশালী করতে পারে, সেইটা দিকে তাকাতে পারে। কিন্তু এটা এইবারের কোনো কিন্তু প্রতিপাদ্য ব্যাপার ইস্যু ছিল না। আমি আবার বলছি এই দ্বন্দ্বগুলো আছে এবং এটা মুসলিম বিশ্বের একটা দুর্বল জায়গা। এবং আপনি যদি জঙ্গিবাদের কথা বলেন, জঙ্গিবাদও তো এখান থেকে যে ধরনের ঘোষণাগুলো এসেছে সেখানে তো এটা স্পষ্ট মানে বলা হচ্ছে যে এই ধরেন সহযোগিতার কথা বলা হচ্ছে, বলা হচ্ছে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে উন্নয়নের কথা এবং শান্তির কথা, সেটা তো জঙ্গিবাদকে মোকাবেলা করে, দ্যাট ইজ ইমপ্লাইড, বাট কনক্রিট কিছু আমরা দেখতে পাইনি। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি মনে করি যে এই দেশগুলো যে এখানে এসেছে এবং একটা প্ল্যাটফর্মে কথা বলছে সেটা কিন্তু একটা একটা অর্জন, সেটা এবং সেটা একটা সিম্বলিক ভ্যালু থাকে, সেটার দিকে আমাদেরকে নজর দেওয়া উচিত। তারপরে আমরা রিফর্মের দিকে যেতেই পারি।
এই বিষয় নিয়ে আমরা জয়ন্ত রায় চৌধুরী আপনার কাছেও যাব। তার আগে আমাদের শ্রোতা নিমায় রায় আবারও ফোন করেছেন, তার কাছ থেকে আমরা একটু জেনে নিই তার প্রশ্ন বা মন্তব্য। নিমায় রায়, আপনি যদি সংক্ষেপে আপনার প্রশ্ন অথবা মন্তব্যটি করেন।
নিমায় রায় পঞ্চগড় থেকে বলতেছি যে আমার প্রশ্ন ছিল আসলে ওআইসি ভুক্ত দেশগুলো ওরা কি সম্মিলিত হবে মিয়ানমারের উপর একটা চাপ বা মানে চাপ সৃষ্টি করবে কি, আর ঠিক যেমন চীনের উপর মানে চীনকে ধরতে পারলে কিন্তু আসলে মিয়ানমারকে শাসন করা যাবে। এখন চীনকে শাসন করাটাই হচ্ছে, চীনকে চাপ দেওয়াটাই কিন্তু আবার মিয়ানমারের পক্ষে।
জি, আমরা আমরা
ওআইসিভুক্ত যে দেশগুলো আছে আসলে তারা কি সেটা চাবে, কারণ ওআইসিভুক্ত দেশগুলোর সম্পর্ক চীনের সাথে কিন্তু অনেক ঘনিষ্ঠ সম্পর্ক আছে আমি জানতে চাই।
জি, আমরা এই বিষয়ে আলোচনা করেছি, তারপরও যদি আমাদের দুজন অতিথির কেউ কিছু বলতে চান। তার আগে আমাদের সঙ্গে আর একজন শ্রোতা রয়েছেন, দীপক চক্রবর্তী, আমাদের নিয়মিত শ্রোতা এবং আমাদের একনিষ্ঠ শ্রোতা বলা যায়। দীপক চক্রবর্তী, আপনি শুনতে পাচ্ছেন? খুব সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, আমরা শুনতে পাচ্ছি। জি বলুন। জি বলুন দীপক চক্রবর্তী।
জি আমি শুনতে পাচ্ছি। আমি যে আমাদের প্যানেল অতিথি আছে তাদেরকে আমি নমস্কার জানাচ্ছি।
জি নমস্কার।
গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আজকে আমি যেটা বলবো ওআইসি এর কতটুকু ভূমিকা যে আমাদের রোহিঙ্গা বিষয় নিয়ে, যে রোহিঙ্গা যে আমাদের মিয়ানমারে যে বসবাস করতেছে, এই সামনে যে বর্ষাকাল মিয়ানমারের বিষয় নিয়ে ওআইসি এবং কি ভারত ভক্ত দেশ এবং কতটা ভাবতেছে আর কি, যে আমাদের প্রতিষ্ঠা নেওয়া যায় এবং কি মিয়ানমারে ওদেরকে ফিরানো নেওয়া যায় এটা কতটুকু ভাবতেছে আর কি ওআইসি। যেমন আমাদের জাতিসংঘ থেকে একটা টিম এসেছে, সেই টিমে আমরা কিছু অংশের মধ্যে ফেসবুকে আমরা আলোচনা শুনতে পাচ্ছি যে জাতিসংঘ সে যে দলটাকে এসেছে সেখান থেকে একটা বিষয় লক্ষ্য করে দেখা যায় এই দলটা এসে আমাদের কোনো গ্রহণযোগ্য হচ্ছে না। এখন ওআইসি থেকে কতটুকু আর কি ভাবনা চিন্তা ভাবনা করতেছে এইটা একটু বিষয় নিয়ে আলোকপাত করবেন আর কি। নমস্কার।
জি, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং নিমায় রায় এবং দীপক চক্রবর্তীর প্রশ্নের পরে জয়ন্ত রায় চৌধুরী আপনি যদি কিছু সংযুক্ত করতে চান। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি যদিও,
না তবু আমি এটাই অ্যাড করব নিমায় রায় সাহেব এবং চক্রবর্তী সাহেবের কথায় যে ওআইসি প্রথমত ওআইসি কিন্তু দেশে যদিও কানেকশন আছে চায়নার সঙ্গে, কিন্তু তারা আমার মনে হয় না রোহিঙ্গা ইস্যু নিয়ে চায়নার উপরে কোনো চাপ সৃষ্টি করার চেষ্টা করবে। দ্বিতীয়ত মনে রাখুন যে পৃথিবীর বেশিরভাগ দেশই চায়নার উপরে চাপ সৃষ্টি করার অবস্থায় কিন্তু নেই, যত বড় লোক দেশ। কথা কি শোনা যাচ্ছে?
জি শোনা যাচ্ছে, বলুন, আমরা শুনছি।
আর দ্বিতীয়ত আমি যেটা আগেও ডিসকাস করলাম যে ওআইসির মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ সদস্য, চায়নার সবচেয়ে ঘনিষ্ঠ সদস্য হচ্ছে পাকিস্তান, এবং মনে হয় না যে পাকিস্তান ও চায়নাকে এ নিয়ে চোখ রাঙাবে বা কোন রকমের চাপ সৃষ্টি করবে। চোখ রাঙানো দূরে থাক, চোখ রাঙানো তো হয়তো আমেরিকা ছাড়া কেউই করতে পারবে না চায়নার সঙ্গে। সেই ক্ষেত্রে চায়নার উপরে চাপ সৃষ্টি করাটা ডিফিকাল্ট, কি ওআইসি মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে পারবে, সেটাও মুশকিল। কারণ মিয়ানমার এতদিন ধরে তাকে আমরা হারমিট দেশ বলতাম, কারণ সে প্র্যাকটিক্যালি সবার সঙ্গে যোগ বিচ্ছেদ শেষ করে দিয়েছিল। ভারতবর্ষের সঙ্গেও 1967 থেকে মিয়ানমার প্র্যাকটিক্যালি কোনো রিলেশনশিপ রাখতো না। একটা ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ডেফিনেটলি ছিল, কিন্তু ভারতীয় মূলের লোকেদের মিয়ানমার থেকে তাড়িয়ে দেওয়ার পর থেকে ভারতবর্ষ তার প্রতি একটা শিথিল একটা ব্যবহার নিয়েছিলেন এবং মিয়ানমারও সেই শিথিলতাটা বলতে পারেন যে রিটার্ন দিয়েছিলেন। এতদিনে কিছুটা মিয়ানমারের সঙ্গে ভারতবর্ষের রিলেশনশিপ থক হয়েছে, কিছুটা কিছু কিছু ব্যাপারে সংযোগ হয়। খুব বেশি ট্র্যাকশন ভারতবর্ষের কিন্তু মিয়ানমারের উপরে নেই। থাইল্যান্ড, মিয়ানমার, মালয়েশিয়া, যারা মিয়ানমারের একবারে নিকটতম প্রতিবেশী বলবো, তাদেরও যদিও ব্যবসার সূত্রে তাদের সঙ্গে অনেক বেশি ঘনিষ্ঠতা আছে ভারতের তুলনায় বা বাংলাদেশের তুলনায়, কিন্তু তাদেরও খুব বেশি ট্র্যাকশন নেই। কারণ মিয়ানমার একটা আনপ্রেডিক্টেবল দেশ এবং মিলিটারিস্টিক দেশ। কেউ একজন আগে কথা বলছিলেন যে মিয়ানমারের উপরে কি আক্রমণ করা যায়, করা যায় হয়তো, কিন্তু ভীষণ ডিফিকাল্ট, টেরেন খুব ডিফিকাল্ট মিয়ানমারের। আপনি যদি দেখেন, চিন্তা করেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু গরিল্লা যুদ্ধ হয়ে যাচ্ছিল মিয়ানমারের পুরো পটভূমির উপর দিয়ে, কারণ ভীষণ ডিফিকাল্ট টেরেন। স্পেশালি আরাকান যে জায়গাটার কথা হচ্ছে যেখানে রোহিঙ্গারা থাকতো, অনেকটা টেরেনটা সিমিলার চিটাগং হিল ট্র্যাক্টের থেকে বলতে পারেন আরো একটু দুর্গম একটা এলাকা। চিটাগং হিল ট্র্যাক্টে আপনারা দেখেছেন যে সেখানে জঙ্গিবাদের মোকাবেলা করতে গিয়ে বাংলাদেশ আর্মি যথেষ্ট মানে কষ্ট করতে হয়েছে। মিয়ানমারের ওই টেরেনে যুদ্ধ করতে গেলে আরো কষ্ট হবে। কনসিকুয়েন্টলি আর্মড, এনি কাইন্ড অফ আর্মড ইন্টারভেনশন ইজ সামথিং উইচ হ্যাজ টু বি টোটালি রুলড আউট। প্রফেসর যা বললেন সেটার সঙ্গে আমি একেবারে একমত। চাপ অন্যভাবে তৈরি করতে হবে, মিয়ানমারকে কোনো না কোনো রকমে ইনসেন্টিভাইজ করতে হবে যে কিছু রোহিঙ্গা ফেরত নিক, কিছু রোহিঙ্গাকে রিসেটল করার বন্দোবস্ত করুক অন্য দেশকে। একটা জিনিস যেটা আমার মাথায় বারবার আসে সেটা হচ্ছে ওআইসি এত বড় লোক, ওআইসির মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় লোক দেশের মধ্যে অনেকগুলো তারা সদস্য, তারা কিন্তু সেইভাবে রোহিঙ্গিয়ার বিপদের সময় বাংলাদেশকে কিন্তু আর্থিক সাহায্য সেরকমভাবে দেয়নি। তাদের দেশে যথেষ্ট জায়গা আছে, যথেষ্ট তারা লোকেদের রাখার তাদের ক্ষমতা আছে, তারা কিন্তু একটাও ক্যাম্প এগিয়ে এসে বলেনি যে আমরা একটা ক্যাম্প খুলছি আমাদের দেশে, এখানে কিছু রোহিঙ্গা আপনারা পাঠিয়ে দিন। এটা কিন্তু চিন্তা করা উচিত, এবং এটা নিয়ে কিন্তু বাংলাদেশেরও উচিত একটা ডিপ্লোম্যাটিক এফর্ট করার, ওআইসি দেশের সঙ্গে কথা বলে যে তারা যদি আরো সাহায্য বাড়ায় এবং তারা যদি কিছু রোহিঙ্গাদের তাদের নিজের দেশে নিয়ে যেতে পারে। দে আর অল লেবার ডেফিসিট কান্ট্রিজ, তাদের লেবার দরকার এবং তাদের কাছে যথেষ্ট স্পেস, হিউজ এরিয়াস, ল্যান্ড মাস আছে তাদের কাছে। বাংলাদেশের উপর কেন সারাক্ষণ চাপ থাকবে, সারা এতগুলো লক্ষ লক্ষ রোহিঙ্গা কেন বাংলাদেশের উপরেই থাকবে?
জি, আমরা এবার একটু যেতে চাই যেসব দেশে আসলে অনেক সংখ্যক মুসলিম নাগরিক বসবাস করেন, তাদেরকে ওআইসির সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানোর একটি প্রস্তাব বাংলাদেশের পক্ষ থেকে এবারে উত্থাপিত হয়েছে, সেটি আসলে কতটা সম্ভব? এবং আমরা যতটা জানি ভারত এবং চীনে অনেক সংখ্যক মুসলিম নাগরিক বসবাস করেন, এই বিষয়টি নিয়ে আমরা এখন কথা বলব। প্রথমে একটু জয়ন্ত রায় চৌধুরী, আপনার কাছ থেকেই জানতে চাই এই যে প্রস্তাব বাংলাদেশ উত্থাপন করলো, সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এবং সেটিকে আসলেই সম্ভব? এবং শ্রোতা আপনাদেরকে জানিয়ে দিই, এবার রাশিয়া এবং থাইল্যান্ড ওআইসির পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ঢাকা সম্মেলনে অংশ নিয়েছে। সব মিলিয়ে জয়ন্ত রায় চৌধুরী, আপনার বিশ্লেষণ।
আপনি যদি আমাদের পূর্ব বিদেশ সচিব মহারাজা রাজগোত্রার বই পড়ে থাকেন, আত্মজীবনী পড়ে থাকেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যে মরক্কো একসময় চেষ্টা করেছিল ভারতবর্ষকে ওআইসি সদস্য করার জন্য, এবং শ্রীমতী ইন্দিরা গান্ধী ওনাকে পাঠিয়েছিল মরক্কোতে এ নিয়ে কথাবার্তা বলতে। শেষ শেষ পর্যায়ে গিয়ে বোধ হয় সেটা সাবোটাইজ হয়েছিল, পাকিস্তান হয়তো চাইনি। বাংলাদেশ সেটা করেছে খুবই বন্ধুত্বের একটা বলবো যে নাজির দেখিয়েছেন, ভারতবর্ষকে তারা ওআইসি সদস্য করার চেষ্টা করেছে। বাংলাদেশের তর্ক ঠিক, কারণ ভারতবর্ষে আজকে মুসলিম সংখ্যা যা, বাংলাদেশের সম্পূর্ণ নাগরিক সংখ্যার থেকে একটু বেশি। এরকম ক্ষেত্রে ভারতবর্ষকে ওআইসি সদস্য বা অবজার্ভার স্ট্যাটাস না দেওয়াটা আমার মনে হয় ভুল। তারা তারা নিজেরাই একটা বিশাল বড় মুসলমান জনগোষ্ঠীকে বলবো তাদের বাইরে রাখতে চাইছে, এরকম একটা যেন মনে হয়। সেই দিক দিয়ে হয়তো ভারত বাংলাদেশ ঠিকই করেছে, কিন্তু কি ভারতবর্ষকে সদস্য করবে আমার সেটা নিয়ে প্রশ্ন থাকবে। কারণ এইগুলো ইউজুয়ালি একটা কনসেনসাস হলে তবেই এরকম একটা ইনভিটেশন আসে। চায়নাকে ইনভাইট করার কথা হয়েছে, চায়না কতটা ইন্টারেস্টেড থাকবে সেটা অবশ্যই দেখতে হবে, কিন্তু হয়তো চায়না ইন্টারেস্টেড হতে পারে। কারণ চায়না তার যে সিনকিয়াং প্রভিন্সে যে মুসলমান জনগোষ্ঠী আছে তাদের উপরে কিছুটা কন্ট্রোল রাখার জন্যই হয়তো তারা ওআইসির উপর সদস্য হতে রাজি হতে পারে। দেখা যাক আগে গিয়ে।
জি ডক্টর আমেনা
এটা লিঙ্কেজ করেছে যে জন্য হয়তো সেটা নিয়ে পাকিস্তান চিন্তা করে।
জি একই বিষয়ে ডক্টর আমেনা মহসিন আপনার বিশ্লেষণ শুনবো, তার আগে একজন শ্রোতা রয়েছেন, তার প্রশ্ন বা মন্তব্য নিয়ে আপনার কাছে ফিরছি। হ্যালো ডালিম কুমার, আপনি রয়েছেন টেলিফোন লাইনে?
জি আমি আছি।
জি
আপনাদের ভয়েস অফ আমেরিকার সকল শ্রোতা কলাকুশলী কর্মকর্তা বৃন্দদের ধন্যবাদ জানাচ্ছি এই বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠানের জন্য। তো আমার প্রশ্ন হলো এই বিশ্লেষকদের কাছে বা আমার শ্রোতাদের কাছে, যে আমি মনে করছি যে এই যে বাংলাদেশের যে উদ্যোগ ওআইসির প্রতি যে একটা দাবি, এই দাবির পেছনে অন্যান্য দেশের তো তেমন আমি দেখি সমর্থন নাই, তো তারা কি মনে করছে যে এখানে অন্যান্য দেশের পাশাপাশি যে মুসলিম বিশ্বের যে প্রধান একটা দেশ সৌদি আরব, এই সৌদি আরবের তারা সমর্থন আদায় করতে পারবে?
জি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। আমরা ডক্টর আমিনা মহসিন আপনার কাছ থেকে জানার চেষ্টা করব আমাদের শ্রোতার শঙ্কা অথবা হতাশা সৌদি আরবকে নিয়ে, সেই বিষয়ে যদি কিছু বলেন, এবং আমরা শেষ করব, আমাদের হাতে আর সময় নেই, ওআইসির সংস্কার কতটা বেশি প্রয়োজন সংক্ষেপে যদি একটু বলেন ডক্টর আমিনা মহসিন।
ধন্যবাদ আপনাকে। দেখুন মানে হতাশ হওয়ার তো যথেষ্ট কারণ আছে, এবং জয়ন্ত রায় চৌধুরী যেটা বলছিলেন খুব কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, যে যেভাবে আমরা আশা করেছিলাম মুসলিম বিশ্ব এগিয়ে আসবে ঠিক সেভাবে আসেনি, এবং সেই না আসাটা আমাদের জন্য একটা বিরাট হতাশার কারণ অবশ্যই। এবং এখানে ধরেন যদিও আমরা তাদের রিপ্যাট্রিয়েশনের কথা বলছি, কিন্তু এই যে থার্ড কান্ট্রি যেটা ইউনেসিয়ার এ ম্যান্ডেটে আছে থার্ড কান্ট্রি সেটেলমেন্ট, সেই অপশনটা তো আমরা এক্সপ্লোরই করতে পারছি না, কারণ কোনো দেশ আগ বাড়িয়ে এসে বলছে না যে তারা রোহিঙ্গা দেখে নেবে। এই অপশনটা যদি থাকতো তাহলে বাংলাদেশ সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারত। যেহেতু এই অপশনটা নেই তাই সেই জন্য আমরা জোর দিয়ে বলছি যে তারা তাদেরকে রিপ্যাট তাদের দেশেই ফেরত পাঠাতে হবে। অবশ্য এই এই অপশনটা হয়তো বা আমরা এখন পর্যন্ত সেটাকে সামনে নিয়ে আনছি না, কারণ এটা তো কোনো থার্ড কান্ট্রি সেটেলমেন্ট এই সমস্যার কোনো স্থায়ী সমাধান হতে পারে না। এবং আমরা দেখব যে যেটা দেখা যায় যে এর আগে যখন ঘটনাগুলো ঘটেছিল তারা ফেরত গেছে আবার এসেছে, এবং এত ভয়াবহ ভাবে এবার ঘটনাগুলো ঘটেছে যে বাংলাদেশ একটা টেকসই সমাধান চাচ্ছে, সেই কারণেই হয়তো আমাদের পজিশনটা খুব ক্লিয়ার যে তাদেরকে তাদের দেশে ফেরত যেতে হবে এবং তাদের নাগরিকত্ব তাদেরকে দিতে হবে। এবং কোফি আনান কমিশনের যে রিপোর্টটা ছিল সেই রিপোর্টের উপরেই আমরা জোর দিচ্ছি, কারণ সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং সৌদি আরব আসবে কি আসবে না সেটা তো আমরা সেভাবে বলতে পারি না, সৌদি আরব সমর্থন তো জানিয়েছে, এবং সৌদি আরব যদি মুসলিম বিশ্বের সেই তার ক্রেডিবিলিটিটা রাখতে চায় এবং লিডারশিপ পজিশনটা রাখতে চায় সৌদি আরবকে অবশ্যই এখানে একটা পজিশন নিতে হবে, সেই জায়গাগুলো কিন্তু আছে। আমি একটু জয়ন্ত রায় চৌধুরী যে কথাটা বলেছিলেন ভারত এবং ওআইসি নিয়ে ওখানে আমি একটু মন্তব্য করতে চাচ্ছি।
আমাদের একদম সময় শেষ, যদি সংক্ষেপে করেন।
আমি একদম লাস্ট পর্যায়ে, বিকজ আমার মনে হয় এই জায়গাটা একটু ক্রিটিক্যাল টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, সেটা হলো বাংলাদেশ কিন্তু আমন্ত্রণ জানিয়েছে, আম নট ভেরি শিওর যে ভারতের আজকের অভ্যন্তরীণ যে রাজনীতি আছে সেটা ভারতকে অ্যালাউ করবে কিনা টু বি আ পার্ট অফ ওআইসি, কারণ মিসেস গান্ধীর সময় যে পলিটিক্স ছিল বা ডোমেস্টিক সিনারিও ছিল সেই থেকে আজকে ভারতের প্রেক্ষাপটটা
জি, আমরা 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 পেয়েছি আপনার উত্তরটি। এবং শ্রোতা, আমরা আসলে ওয়াইসির সংস্কার যে প্রয়োজন সেই মন্তব্য আমাদের অতিথির আগেই করেছেন, আর এবং সময়ের অভাবে আমরা এই বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করতে পারলাম না। আমরা দুঃখিত। আমাদের সঙ্গে অনেক শ্রোতা দর্শক যোগ দিয়েছেন, এখন সবার নাম বলতে গেলে অনেক সময় চলে যাবে, সে কারণে নাম বলছি না। অনেকে ফোন নাম্বার চেয়েছেন, আমাদের টেলিফোন নাম্বার তাদের জন্য আবার জানিয়ে দিচ্ছি, 202-619-3062 এই নাম্বারটি আপনারা লিখে রাখতে পারেন, পরে কখনো নিশ্চয়ই প্রশ্ন করবেন, ফোন করবেন, আপনার সঙ্গে কথা হবে। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।